ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বিন হুসেন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার 24 ঘন্টায় 93,249 জনের সংক্রমণের খবর দিয়েছে, যা দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশে এবছর সর্বোচ্চ সংখ্যা। ভারতের অর্থনৈতিক হাব বলে পরিচিত মুম্বাই এখন কঠোর লকডাউনের আওতায়। মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রী নবাব মালিক সাংবাদিকদের জানান, রাত 8টা থেকে সকাল 7টা অবধি কারফিউ জারি করা হচ্ছে সোমবার থেকে। এছাড়াও সোমবার থেকে শপিং মল, সিনেমা, বার, রেস্তোরাঁ এবং উপাসনালয় সন্ধ্যায় বন্ধ করা হবে। বর্তমানে সংক্রমণের নিরিখে যুক্তরাষ্ট্রের স্থান 3,70,00,000 সংক্রমণ নিয়ে প্রথমে, তারপর ব্রাজিল 1,30,00,000 এবং ভারত 1,28,00,000 নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়ি কোভিড সংকট পরবর্তী ভ্যাকসিন সরবরাহ এবং অন্যান্য সহায়তার প্রস্তাব নিয়ে এশিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যাতে সমীক্ষকদের অনুমান বাড়ছে যে বহু আঞ্চলিক দেশ এখন আমেরিকার প্রভাব থেকে মুক্ত হয়ে হয়তোবা চীনমুখী হতে পারে। ওয়াং ওয়ি গত সপ্তাহে চীনে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে মিলিত হন। চীনের রাষ্ট্রীয় মাধ্যম সিংহুয়া নিউজ এজেন্সি জানায়, চীন বহু উন্নয়নশীল ছোট ও মাঝারি আকারের দেশগুলির স্বার্থের উন্নয়নে তাদের পাশে থাকবে, যেখানে 10টি দেশের ভাগ্যের উন্নয়ন জড়িত। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়ি জানুয়ারি মাসে প্রেসিডেন্ট বাইডেন শপথ নেবার আগে ব্রুনেই, ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং ফিলিপাইন্স সফর করেন। চীন দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলিকে ভ্যাকসিন সরবরাহ, অবকাঠামো এবং বাণিজ্য বিষয়ে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। অস্ট্রেলিয়ার আটকা পড়া নাগরিকদের একটি গ্রুপ সরকারের কঠোর কোভিড কোটার প্রতি অসন্তোষ প্রকাশ করে সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন। মহামারীর শুরু হবার পর থেকে প্রায় 5,00,000 অস্ট্রেলিয়ান জনগণ দেশে ফিরে আসতে পেরেছিলেন, তবে কয়েক লক্ষ নাগরিক নিষেধাজ্ঞার কারণে বিদেশেই আটকা পড়েছেন। জাতিসংঘ মানবাধিকার কমিটি বরাবর তারা নিজের দেশে ঢুকতে পারছেন না বলে অভিযোগ দায়ের করেন। অস্ট্রেলিয়া সরকার 2020 সালের মার্চ মাস থেকে সংক্রমণের বিস্তার রোধ করতে তাদের আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেয়। অস্ট্রেলিয়ার সম্প্রদায় ভিত্তিক সংক্রমণ বৃহত্তর ভাবে অপসারিত হয়েছে, তবে অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় ঝুঁকি এরা বাইরে থেকে ভাইরাস বয়ে আনতে পারেন এবং আবার ছড়াতেও পারেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী রবিবার জানান, জর্ডানের রাজকীয় পরিবারের প্রাক্তন যুবরাজ হামজা বিন আল হুসেইনের কথিত কু ব্যর্থ হয়েছে। প্রয়াত বাদশাহ হুসেইনের পুত্র এবং কিং আবদুল্লাহর সৎ ভাইয়ের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ আনা হয়। পররাষ্ট্রমন্ত্রী আইমান সফাদি বলেন, বিদেশি কতগুলি শক্তি এই অভ্যুত্থানে ইন্ধন যোগাতে পারে, তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। তিনি বলেন, অভ্যুত্থানে জড়িত 14 থেকে 16 জনকে গ্রেফতার করা হয়েছে। জর্ডানের সামরিক বাহিনী প্রাক্তন যুবরাজকে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত না করার আবেদন জানিয়েছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী একটি ফেরি ডুবে গেলে 27 জনের মৃত্যু হয়েছে, অনেক যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। ঢাকা থেকে জহুরুল আলমের একটি প্রতিবেদন।
বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরের নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে রোববার সন্ধ্যায় একটি যাত্রীবাহী লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে গেলে অন্তত 27 জন নিহত হয়েছেন বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা আরো জানিয়েছেন, একটি কার্গো জাহাজ মুন্সিগঞ্জগামী সাবিত আল হাসান নামের লঞ্চটিকে ধাক্কা মারলে তাৎক্ষণিকভাবে তা যাত্রী সহ ডুবে যায়। ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়েছেন, এখনো কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা দাবি করেছেন। সংবাদদাতারা আরো জানিয়েছেন, দুর্ঘটনার পর অন্তত 11 জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন, যাদের মধ্যে 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুর নাগাদ বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা BIWT এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবন্ত লঞ্চটিকে পানির উপর টেনে তুললে লঞ্চটির ভেতর থেকে 21টি মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদী থেকে আরো 6টি মৃতদেহ উদ্ধার করেছেন। দুর্ঘটনাস্থলের সন্নিকটে নদীর তীরে উপস্থিত স্বজনদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠে সেখানকার বাতাস। স্ত্রী ও 2 সন্তানকে হারিয়ে মুন্সিগঞ্জের এক বাসিন্দা বিলাপ করতে করতে বলছিলেন, তার ঘরে বাতি দেওয়ার আর কেউ রইল না।
আমার মামা, আমার দুই বাবা, আমার ঘরে বাতি
নৌপথের অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন অনেকেই। BIWT এর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক সাংবাদিকদের বলেছেন, এই দুর্ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় আনা হবে।
দুর্ঘটনা তো দুর্ঘটনায় এটা ঘটতেই পারে, তবে এর মূল কারণ কিন্তু অসতর্কতা এবং অবহেলা। আমরা এই ক্ষেত্রেও দেখেছি যে অসতর্কতা এবং অবহেলা, অবশ্যই আমরা এর জন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যা অসতর্কতার ভাবে যে দুর্ঘটনাটা ঘটিয়েছে।
এদিকে লঞ্চ দুর্ঘটনার বিষয়টি তদন্ত করতে পর্যন্ত 2টি পৃথক কমিটি গঠন করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার জন্য দায়ী কার্গো জাহাজটিকে খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের সেনাবাহিনী বাংলাদেশে 4 জাতি সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। বিস্তারিত শোনাচ্ছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
ভারতীয় সেনাবাহিনী 30 জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে 4 দেশীয় সামরিক মহড়ায় অংশ নিয়েছে। গতকাল 4 এপ্রিল থেকে এই মহড়া শুরু হয়েছে, চলবে 12 এপ্রিল পর্যন্ত। ভারতের প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষপূর্তি ও বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতবর্ষপূর্তি উপলক্ষে এই সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে। তাতে বাংলাদেশ ও ভারত ছাড়াও ভুটান ও শ্রীলঙ্কার সেনাবাহিনীও যোগ দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, প্রতিবেশী দেশগুলির সৌহার্দ্যের প্রতীক এই সামরিক মহড়ায় ভারতের ডোগরা রেজিমেন্টের কমিশনড ও নন কমিশনড অফিসারদের সঙ্গে রয়েছেন কয়েকজন বয়স্ক ও অভিজ্ঞ সেনানীও। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ প্রচারিত হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আফগান শান্তি আলোচনা এ মাসেই তুরস্কে অনুষ্ঠিত হবার কথা। তার আগেই আফগান সেনাবাহিনী ও তালেবান গোষ্ঠী উভয়ই একে অপরের বিরুদ্ধে বড় মাপের হতাহতের কথা জানায়। প্রতিরক্ষা দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা বাহিনী 24 ঘন্টায় 160 জন জঙ্গিকে হত্যা করেছে এবং তাদের অভিযানে কয়েকটি প্রদেশে বহু ডজন জঙ্গি আহত হয়। অন্যদিকে তালেবান গোষ্ঠী রবিবার বিকেলে পাগমান শহরে আফগান বাহিনীর কনভয়ের উপরে হামলা চালায়। তাদের হামলায় 3 জনের নিরাপত্তা সদস্য নিহত এবং 12 জনের অধিক আহত হয়েছেন। থেমে থাকা আফগান শান্তি আলোচনা প্রস্তাবিত তুরস্কের সম্মেলনে উজ্জীবিত হবে কিনা সে ব্যাপারে সমালোচকেরা এখনও সন্দিহান। কসোভোর সংসদ 38 বছর বয়সী যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রাপ্ত আইনের অধ্যাপক ভিওসা ওসমানিকে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। তার উত্তরসূরি প্রেসিডেন্ট হাশিম তাকি যুদ্ধাপরাধের বিচারের আগে পদত্যাগ করলে তিনি নভেম্বর মাস থেকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। ওসমানি তার ভাষণে সার্বিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনার প্রস্তাব করেন, তবে বলেন বেলগ্রেডকে অবশ্যই 1998-1999 সালের যুদ্ধে যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চাইতে হবে এবং দোষী ব্যক্তিদের বিচার করতে হবে। এবং পূর্বাঞ্চল ইন্দোনেশিয়ার ভারী বর্ষণ, প্রবল বন্যা ও ভূমিধসে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে, গৃহহীন হয়েছেন কয়েক হাজার বানভাসী মানুষ এবং এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। পার্শ্ববর্তী পূর্ব তিমুরে ভূমিধসে 12 জন প্রাণ হারিয়েছেন। জানুয়ারি মাসে পশ্চিম জাভায় ভূমিধসে 42 জন প্রাণ হারিয়েছিলেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন। ফেসবুক ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
সোমবার সকাল থেকে লকডাউন কার্যকর হয়েছে, কোন পরিবহন ও দোকানপাট বন্ধ রয়েছে, অফিস শিল্প কারখানা চলেছে যথারীতি। প্রথম দিন 11 দফা নির্দেশনা থাকা সত্ত্বেও ঢিলে ঢেলা ভাব লক্ষ্য করা যায়। গণপরিবহন না থাকায় কর্মস্থলে যেতে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। হেঁটে বা রিক্সায় করে অনেককেই কর্মস্থলে যেতে দেখা গেছে। ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা সহ ছোট যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় সড়কে কোথাও কোথাও যানজট দেখা গেছে। এছাড়া বারা মহল্লার সব দোকানপাট খোলা থাকায় সেখানে মানুষজনকে ভিড় করতে দেখা যায়। ব্যাংকে 2.5 ঘন্টা লেনদেন হয়েছে, পুঁজিবাজারে কার্যক্রম চলে 2 ঘন্টা। বিধিনিষেধের কারণে দূরপাল্লা বাস চলাচল বন্ধ রয়েছে, লঞ্চ ও ট্রেন চলাচল, অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলও বন্ধ রাখা হয়েছে। লকডাউনের কারণে কর্মযোগী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। দোকান খুলে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন ঢাকার নিউ মার্কেটের ব্যবসায়ীরা। তাদের দাবি, বিধিনিষেধের মধ্যে সবই চলছে, শুধু দোকান বন্ধ রেখে কি লাভ? ওদিকে লকডাউনের মেয়াদ বাড়বে কিনা সেটি জানা যাবে আগামী বৃহস্পতিবার। পরিস্থিতি দেখে সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রিসভার বৈঠকে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে আরো কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ একদিনে 7,075 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন 52 জন। আগের দিন রেকর্ড 7,087 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
লকডাউন ঘোষণার প্রথম দিনেই শহরজুড়ে দাপিয়ে বেরিয়েছে রিক্সা সহ ব্যক্তিগত যানবাহন, চলেছে গণপরিবহনও, দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। তবে বন্ধ রয়েছে বিভিন্ন মার্কেট ও শপিং মল, জমে উঠেছে ফুটপাতে বেচা কেনাও, মোড়ে মোড়ে দেখা গেছে ভিড়।
করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছিল, জনগণকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের লকডাউন ঘোষণায় খুশি নন নিম্নআয়ের মানুষজন।
আমরা লকডাউনের মধ্যে কোথায় যাব, কি করব, কিভাবে খাওয়া দাওয়া করব, ওই যে লকডাউন দিছিল যে অনেক সময় চাকরি হারাইছি, বেতন পাই না, চাকরি পাই না, এখন আমার লকডাউনে আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, এখন আমরা কোথায় যাব?
আমাদের কি অবস্থা হইবে, আমরা চলতে পারি না, যেতে পারি না, আমরা তো এটা চলাই খাইতে আছি, আমরা তো এটা চলাই খাইতে আছি।
লকডাউনে মানবে কিনা এটাই সন্দেহ কালকে প্রচুর, কারণ আমার ফ্যাটে কিনে থাকলে আমার লকডাউনের মানার টাইমটা কই?
সংক্রমণ মোকাবেলায় গণসচেতনতা বাড়ানোর উপর জোর দিয়েছেন তারা।
এইভাবে এক সপ্তাহের জন্য দিছে, যদি এক সপ্তাহ পর আবার খুলে দেয় স্বাস্থ্যবিধি মেনে তাহলে তো ভালো হবে।
এখানে যে রিক্সা চালাই দিচ্ছি, আমরা দিন মজুরি কেটে খাওয়ার মানুষ, এখন এটা তো ভাইরাস, তো মনে করেন এটা কোনো মহামারী, এটা এত আতঙ্কিত কিছু করার দরকার নাই। সবাই মাস্ক ব্যবহার করবে, গ্লাস ব্যবহার করবে, হ্যাঁ, আর লকডাউন খুলে দেওয়ার দরকার হবে।
এদিকে 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় সংক্রামিত হয়েছেন 307 জন, মারা গেছেন 2 জন, এ নিয়ে মৃতের সংখ্যা 395 দাঁড়াল। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবেশ সংক্রান্ত বিশেষ দূত জন কেরি আজ 4 দিনের ভারত সফরে দিল্লিতে এসে পৌঁছচ্ছেন। আগামীকাল থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের এবং বিভিন্ন বেসরকারি উদ্যোগ ও এনজিওর প্রতিনিধিদের সঙ্গে পরিবেশ সংক্রান্ত নানা বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। আগামী 22 ও 23 এপ্রিল প্রেসিডেন্ট বাইডেন একটি ভার্চুয়াল শীর্ষ বৈঠকের আয়োজন করেছেন, যাতে আমন্ত্রিত নানা দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বিশ্ব পরিবেশের উন্নতি সাধনের রূপরেখা তৈরি করার বিষয়ে তাঁদের অভিমত জানাবেন। অন্যান্য দেশের মধ্যে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীরাও ওই শীর্ষ বৈঠকে আমন্ত্রিত। জন কেরির সফর শুরু হওয়ার আগে দিল্লির যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, জনসংখ্যার নিরিখে এবং তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকার কারণে ভারত পরিবেশের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণের ক্ষেত্রেও সারা বিশ্বে ভারতের স্থান তৃতীয়, চীন আর যুক্তরাষ্ট্রের পরেই। 8ই এপ্রিল ফিরে যাওয়ার আগে কেরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভরেকর, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও জ্বালানি শক্তিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আগামীকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অশান্তি এড়াতে তৎপর নির্বাচন কমিশন। মোট 832 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে সমস্ত ভোট কেন্দ্র মিলিয়ে। তার মধ্যে 618 কোম্পানি বুথের নজরদারিতে মোতায়েন করা হবে। শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনাতেই থাকছে 307 কোম্পানি, এর মধ্যে বারুইপুর পুলিশ জেলায় 130 কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় 113 কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় 64 কোম্পানি, হাওড়াতে 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। তার মধ্যে 132 কোম্পানি থাকছে হাওড়া গ্রামীণে ও হাওড়া কমিশনারেটে থাকছে 11 কোম্পানি, হুগলি গ্রামীণে থাকছে 167 কোম্পানি বাহিনী। আগামীকাল ভোট পর্বের তৃতীয় দফা 3 জেলার 31 আসনে ভোট অনুষ্ঠিত হবে। নজরে দক্ষিণ চব্বিশ পরগনার 16 আসন। ভোটের লাইনে বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে হাওড়া ও হুগলির 8 কেন্দ্রের ভোটাররাও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমার সঙ্গে রয়েছেন নিউ ইয়র্ক থেকে স্কাইপে যুক্ত হয়েছেন জীবন বিশ্বাস। জীবন বিশ্বাস একসময় কুইন্স কলেজে অধ্যাপনা করেছেন, এই মুহূর্তে মাইক্রোসফট নিয়ে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন। আন্তর্জাতিক অঙ্গনে কূটনীতি ক্ষেত্রে বিশেষ পারদর্শী নেই। প্রেসিডেন্ট জো বাইডেন নিজেও বলেছেন, এবং তার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকন ইদানিং উত্তর কোরিয়াকে ভর্ৎসনা করেছেন, চীনের প্রতি তিরস্কার বক্তব্য পেশ করেছেন, সোভিয়েত ইউনিয়নকে হুঁশিয়ারি দিয়েছেন। তো এই সব মিলিয়ে নতুন একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে। জীবন বিশ্বাস, আপনি কি বলবেন?
চমৎকার প্রসঙ্গ। হ্যাঁ, আমি লিখি, দীর্ঘদিন লিখছি এবং এই প্রসঙ্গে লিখেছি আমি সাপ্তাহিক বাঙালিতে। আমি সেদিক থেকে একটু উল্লেখ করতে চাই। সেদিকে যাওয়ার আগে একটু বলা প্রয়োজন, সেটি হচ্ছে যে আমরা জানি 20 তারিখে প্রেসিডেন্ট বাইডেন অভিষিক্ত হয়েছেন, তার তার চাকরির ক্ষেত্রে আমি বলবো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
100 দিনও পুরো হয়নি।
ভবিষ্যৎ আগামী 4 বছরের কর্মকাণ্ডকে উনি এভাবে এগিয়ে নিয়ে যাবেন আশা করি। সেদিক থেকে তাকে আমি অভিনন্দন জানি। আমি যে কথাটি আপনি বলেছেন, যে প্রশ্নটি রেখেছেন, আর সে প্রসঙ্গে একটু আলোকপাত করতে চাই। প্রথমত সেটি হচ্ছে যে এই যে ইকোনমিক স্টিমুলাস প্ল্যান জিতেছিল $1.9 trillion, সেটি সরাসরি সুফল ভোগ করছেন বর্তমানে আমাদের আমেরিকার জনগণ। অবশ্যই সেদিকে আমি ডিটেলস না গিয়ে যে প্রসঙ্গটি আমার মনে হয় আপনার প্রশ্নের সরাসরি জবাবের ক্ষেত্রে যেটি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, দুটি প্রসঙ্গ। একটি হচ্ছে আমরা জানি, আপনি সেটি ইতিমধ্যে বলেছেন, চীনের কথা বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রী আর সেক্রেটারি অফ স্টেট আর এসেছে ব্লিংকনের যে এক ধরনের, আমি বলতে চাই যে অবশ্যই উত্তর কোরিয়াকে সে ভর্ৎসনা করবে, করছে। সে প্রসঙ্গের দিকে না গিয়ে বলবো যে বাই আমেরিকা এই যে আইডিয়াটি প্রেসিডেন্ট বাইডেন প্রথম থেকে তার ক্যাম্পেইনে দিয়েছিলেন, প্রেসিডেন্ট বাইডেন এবং তার ইকোনমিক অ্যাডভাইজারি গ্রুপ, তারা কিন্তু বাই আমেরিকান নিয়েই এগিয়ে যাচ্ছেন। তারই একটি বৃহত্তর অংশ হচ্ছে এই $2 trillion কথা যেটি আপনি বললেন আমাকে। আসলে এটি মোট অ্যামাউন্টটি হবে $3 trillion, তার ভিতরে $1 থেকে $1.5 trillion যাবে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার রিপেয়ার এবং নিউ ইনভেস্টমেন্ট করতে। সেদিক থেকে আমি যে কথাটি পরিষ্কারভাবে বলতে চাই যে এই যে দুই থেকে তিন ট্রিলিয়ন ডলার কথা আমরা বলছি, তার ভিতরে যেটি বোঝা যাচ্ছে যে দুটি পর্যায়ে সেটিকে ভাগ করা হবে। প্রথম হবে এক থেকে দেড় ট্রিলিয়ন ডলার, যেটি একেবারেই ইনফ্রাস্ট্রাকচার। আমি আপনাকে অত্যন্ত ডিটেলস দিতে পারি, আমি তা নিয়ে লিখেছি আর কি বলেছি।
ইনফ্রাস্ট্রাকচার বলতে যে সড়ক, রেলপথ, সড়ক পথ, ব্রিজ ইত্যাদি এসব মিলিয়ে যেটা ইনফ্রাস্ট্রাকচার সেটা আমরা এই মুহূর্তে আপনাকে একটু অন্যদিকে দৃষ্টিপাত করার জন্য অনুরোধ করবো। সেটা হচ্ছে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, বিশেষ করে আপনি যেহেতু এ সম্পর্কে লেখালেখি করেন, নিয়মিত ভাবনা চিন্তা করেন নিশ্চয়ই, তো আমরা জানি যে প্রতি চার বছর অন্তর যুক্তরাষ্ট্রে প্রশাসনের পরিবর্তন হয়, নতুন সরকার আসে। আমরা জানি যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বে নেতৃস্থানীয় দেশ হিসেবে পরিগণিত হয়ে আসছে। গত চার বছরে সেই নেতৃত্বের অবস্থান থেকে যুক্তরাষ্ট্র সরে গিয়েছিল বলে অনেকে মনে করেন, কিন্তু এখন আবার ওই অবস্থানে যুক্তরাষ্ট্র ফিরে আসছে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন WHO-তে, জাতিসংঘে, আপনার নেটোতে, সব ক্ষেত্রে, প্যারিস শান্তি চুক্তিতে, ইরানের ব্যাপারে, সব ব্যাপারেই 186 ডিগ্রি একদম উল্টো হয়ে চলে আসছে। আচ্ছা, চার বছর পর আবার যে প্রশাসনের পরিবর্তন হবে না, আবার যে এটার কোন উল্টো পাল্টা হবে না তার তো কোনো গ্যারান্টি নেই, তাহলে সেই অবস্থানটা যুক্তরাষ্ট্রের অনর থাকে কি করে?
চমৎকার প্রশ্ন কবির ভাই। আমি একটু পরিষ্কার ভাবে বলতে চাই যে চার বছর আমাদের জন্য, বিশেষ করে আমেরিকাতে যারা অবশ্যই ইমিগ্রান্ট এবং যারা এখনো যাদের কাগজপত্র নেই, তাদের জন্য এই বিগত চার বছর নিঃসন্দেহে একটি অভিশপ্ত সময় ছিল। ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে আমেরিকা, যেটাকে আমরা বলি দি সোল অফ আমেরিকা, ওয়াজ নট দেয়ার। আমেরিকার আত্মাটাই ছিল না। আপনার যে যে প্রশ্ন যে আগামী চার বছর পরে তারা যে আবার ফিরে আসবে না, তারা নিশ্চয়ই থাকে, আমরা অবশ্যই চাই না আগামী চার বছর পরে ট্রাম্প অথবা তার মতো অন্য কেউ আসুক, সেটি অবশ্যই চাই না আমরা। শতভাগ নিশ্চিত ভাবে বলা যে যাবে না যে আবার ট্রাম্পের মতো আর একজন, এবং ট্রাম্প নিজেই যে আসবে না সেটাই বা আমরা কি করে বলি। কিন্তু এখন পর্যন্ত যে যতটুকু আমরা বুঝতে পারছি ট্রাম্পের বিগত চার বছরের কর্মকাণ্ড, যে কর্মকাণ্ড অবশ্যই আমেরিকাকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করেছে, আপনি পরিষ্কার ভাবে বলেছেন।
প্রেসিডেন্ট বাইডেনের বর্তমান যে নীতি, তার প্রতি মোটামুটি ভাবে বাংলাদেশি আমেরিকানদের একটা পক্ষপাত, তিক্তপূর্ণ অবস্থান লক্ষ্য করা যেতে পারে বলে বলা যায়।
নিউ ইয়র্ক শহরের কথা যদি বলি, বলা হয় 2.5 থেকে 3 লক্ষ অথবা প্রায় 4 লক্ষ অনেকের মতে মানুষ আছে, বাঙালি আছে তাদের ভেতরে। আমার কাছে সঠিক স্ট্যাটিস্টিক্স নেই, কিন্তু আমি বলব বাংলা ভাষাভাষীর মানুষ, দুই বঙ্গ মিলে, সেক্ষেত্রে 10 ভাগ মানুষ যাদেরকে আমরা বলি বাঙালি বলি তারা বা বাংলা ভাষাভাষী, তারা অবশ্যই বাইডেনের পক্ষে না, কিন্তু কতটুকু তাতে বাইডেনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে অসুবিধা হবে সে ব্যাপারে আমি নিশ্চিত না। আমি মনে করি যে 3 ট্রিলিয়ন ডলারের কথা আমরা বলছিলাম, সেখানে এটির অর্থায়নের প্রশ্ন আছে, এত টাকা কোত্থেকে বাইডেন প্রশাসন জোগাড় করবে। দুটি প্রসঙ্গ, একটি হচ্ছে যে নিশ্চিত ভাবে একটু ট্যাক্স হাইক হবে, যেটি অলরেডি বলা হয়েছে, তার ক্যাম্পেনের সময় বলেছিল আমেরিকান জনগণ, মধ্যবিত্ত জনগণ তারা ট্যাক্স হাইক পছন্দ করে না, কাজেই সেটি নিশ্চিত রেখে ট্যাক্স এর হাইক কি হবে না একেবারেই। বাইডেনের পরিকল্পনা হচ্ছে যে যারা প্রথম 1% যারা খুব ধনবান ধনকুবের তাদের উপরে ট্যাক্স বসানো, সেদিক থেকে দেখা যাচ্ছে আগামী 10 বছরে 3 ট্রিলিয়ন ডলার তুলে নেওয়া খুব সহজ। যেটি বলা আমার
মুদ্রার কথা হলো যে ওয়াল স্ট্রিট থেকে টাকা আসুক বা অন্য কোথাও থেকে টাকা আসুক, এটা তো আসলে আমাদের টাকা, আমেরিকার টাকা, আমেরিকার জনগণের টাকা। তো যাই হোক, আপনার সঙ্গে কথা বলছিলাম, খুব ভালো লাগছিল, আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, এখানেই আজকের মতো ইতি টানতে হচ্ছে। আপনি আমাদের সঙ্গে কথা বললেন, জীবন বিশ্বাস আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখলেন দেখছেন তাদের সবাইকে তাদের সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি।
আপনাকে ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা কোভিড-19 মহামারী মোকাবিলায় এখন অনেক অনেক বেশি পরিমাণে টিকার ডোজ পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের আশেপাশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি গণ টিকা কেন্দ্রে পরিণত হয়ে প্রতিদিন হাজার হাজার রোগীর সেবা করছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যাথলিন স্ট্রাইক তার এই প্রতিবেদনে জানাচ্ছেন যে আমেরিকানরা কোভিড-19 ভ্যাকসিন পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করেই চলেছে। ভ্যাকসিনগুলো উপলভ্য হওয়ার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রের কিছু কিছু কলেজ এবং বিশ্ববিদ্যালয় গণ টিকা কেন্দ্র হিসেবে চালু হয়ে যাচ্ছে। এর মধ্যে একটি হল ভার্জিনিয়ার অ্যাপালেশিয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত শেনানডোয়া বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ট্রেসি ফিটসিমন্স জানিয়েছেন যে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে এখানে 50,000 মানুষকে টিকা দেওয়া হয়েছে।
We not only have the space here, but we also have the expertise. We have a pharmacy school, a nursing school, a school of health professions. So they're all qualified vaccinators.
আমাদের এখানে যে শুধু জায়গা আছে তা নয়, তবে আমাদের এই কাজের জন্য দক্ষতাও রয়েছে। আমাদের একটি ফার্মেসি স্কুল, নার্সিং স্কুল, স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য একটি স্কুল রয়েছে এবং তারা সকলেই টিকা দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল কিভাবে একটি বড় সংস্থা চালাতে হয় সেটা জানে, তাই তারাই আমাদের সহায়তা করেছে।
23 মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে জনসংখ্যার কেবল 25% মানুষ একটি ভ্যাকসিন পেয়েছে। তবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC পূর্বাভাস দিয়েছে যে আগস্ট মাসের মধ্যে 90% মানুষ কিন্তু এই ভ্যাকসিন পেয়ে যাবে। শেনানডোয়ার ক্লিনিকে 750 জন স্বেচ্ছাসেবী কর্মরত রয়েছেন, যার মধ্যে কিম্বার্লি সিগুয়েঞ্জার মতো ছাত্রীও রয়েছে, যে জীববিজ্ঞান, জনস্বাস্থ্য এবং স্প্যানিশ নিয়ে পড়াশোনা করছে এবং রোগীদের সুবিধার জন্য কিন্তু কথোপকথনগুলি অনুবাদ করে সাহায্য করছে। কিম্বার্লি বলে, গত সপ্তাহে আমার প্রিয় জিনিসগুলির মধ্যে একটি ঘটনা ঘটেছে। যা হয়েছিল তা হলো এই যে, আমি একজন স্প্যানিশ ভাষী মহিলাকে দেখেছিলাম, যিনি তার আগের সপ্তাহেও কিন্তু এখানে এসেছিলেন। এই মহিলা জানতেন যে এটি একটি নিরাপদ জায়গা যেখানে ভাষার জন্য কোনো সমস্যা হবে না এবং তিনি প্রয়োজনীয় সব তথ্য এখানে পেতে পারবেন। কাউথার আল আলী মে মাসে ফার্মোকোলজিতে তার ডক্টরেট ডিগ্রি অর্জন করবেন। এক বছর সময় পেরিয়ে গেছে যখন থেকে তিনি তার স্বামী এবং পরিবারকে সৌদি আরবে রেখে এসেছেন, কিন্তু ভার্জিনিয়ায় বসবাসকারী মানুষদের এই টিকা প্রদানের কাজ কিন্তু তাকে যথেষ্ট ব্যস্ত রেখেছে।
I really had a good time observing people, talking to the patients and asking them how they are they doing.
আমি আমার সময় খুব ভালোভাবেই কাটাচ্ছি। মানুষকে পর্যবেক্ষণ করা, রোগীদের সাথে কথা বলা, তাদের স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা, এমনকি জ্বর হলে তাদের কাউন্টার থেকে কোন কোন ওষুধগুলো গ্রহণ করা উচিত সে সম্পর্কে প্রশ্নের উত্তর দেয়া, এসব নিয়ে আমি খুবই ব্যস্ত থাকি।
Tracy Fitzsimmons আরো বলেন,
Everybody has a right to this vaccine. We can only do our part here in this community to make sure that all people from or your homeless everybody
আমরা আমাদের সম্প্রদায়ের শুধু আমাদের যা করণীয় সেটাই করতে পারি। আমরা নিশ্চিত করতে পারি যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেরই এই ভ্যাকসিনের উপর যেন সমান অধিকার থাকে। আপনি যত টাকাই আয় করুন না কেন, যে ভাষাতেই কথা বলুন না কেন, আপনি শিক্ষিত হন বা অশিক্ষিত হন, আপনার বাড়ি থাকুক বা আপনি গৃহহীন হন, এই ভ্যাকসিনে প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে।
ট্রেসি আশা করছেন ভ্যাকসিনের উৎপাদন ক্রমশই বাড়তে থাকবে, সরবরাহ বৃদ্ধি পেলে শেনানডোয়া ক্লিনিক দিনে অন্তত 6,000 মানুষকে ভ্যাকসিন প্রদান করতে সক্ষম হবে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.